হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিন শো, হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, নারীর প্রতি সহিংসতা, বিশ্ব পরিস্থিতি এবং প্রতিরোধ। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ তাহিরা, শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়, নারীর প্রতি সহিংসতা, বিশ্ব পরিস্থিতি এবং প্রতিরোধ। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিনজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন ডক্টর বন্দনা পুরকায়স্থ, তিনি কানেটিকাট বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ও এশিয়ান আমেরিকান স্টাডিজ বিভাগের প্রফেসর। ডক্টর বন্দনা পুরকায়স্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
নমস্কার,
খুব ভালো লাগছে যে আপনি আমাদের সঙ্গে যোগ দিতে পেরেছেন। আমাদের সঙ্গে আরো যোগ দিচ্ছেন ফারাহ কবির, তিনি বাংলাদেশে অ্যাকশন এইডেড কান্ট্রি ডিরেক্টর। ফারাহ কবির, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
আপনাকেও শুভেচ্ছা এবং আদাব সবাইকে।
আপনাকেও। আমাদের সঙ্গে, আমরা চেষ্টা করছি সুনন্দা মুখার্জির সঙ্গে যোগাযোগ করতে, তাকে এখনো পাওয়া যায়নি। তিনি পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান। আশা করি তার সঙ্গে তার সঙ্গে এখনো যোগাযোগ করতে পারিনি, বাট তিনি আমাদের সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করতে পারলে আপনাদের জানাবো। শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন, আমরা সবসময় এটা চেক করছি, আশা করি আপনারা। এখন প্রথমে আমি ডক্টর বন্দনা পুরকায়স্থ আপনার কাছে যাচ্ছি, যে জাতিসংঘ যে উদ্যোগটা নিয়েছে এই 25শে নভেম্বর থেকে শুরু করেছে, এ সম্পর্কে একটু বলবেন আগে।
নিশ্চয়ই, দেখুন, এই নারীর প্রতি হিংসা বা নির্যাতন এইটা বোঝা এবং এই নিয়ে পলিসি বা বিশেষ দিন তৈরি করার, এইটা কিন্তু পৃথিবীতে খুব ধীরে ধীরে এসছে। 1993 সালে প্রথমে ডিক্লারেশন অব দ্য এলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, এই পলিসিটা পাশ হয় এইতে ইউনাইটেড নেশনসে, কিন্তু এটা তো প্রায় 21st century এসে এটা পাশ হলো। মহিলারা তো এতদিন ধরে এই নিয়ে বলছেন, চর্চা করছেন, বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন যে এরকম মানে নির্যাতন সহ্য করে থাকা সম্ভব নয়, কিন্তু যাই হোক এতদিন এলো। তারপর আরো কিছু প্রতিবাদের ফলে 25শে নভেম্বর দিনটার এই উইকটা, এই নিয়ে এখন অনেকে ভাবেন, অনেক মিছিল বেরোয়, অনেক প্রতিবাদ হয়, এরকম ভাবে চলছে। এই বিষয়ে আমার আরেকটু পরে বলার আছে, কিন্তু মানে আপনি যদি অন্য কাউকে জিজ্ঞেস করে নেন, তারপরে আমি একটু নিজেদের কথা বলবো, নিজেদের আমাদের এই বিষয়ে আমাদের দায়িত্ব কি।
অবশ্যই অবশ্যই। ফারাহ কবির, আপনি যদি কিছু বলেন এই জাতিসংঘের এই উদ্যোগ সম্পর্কে।
আসলে এটা তো এখন 91 থেকে হয়ে আসছে 16 দিনের অ্যাক্টিভিজম। মোটামুটি এই 16 দিনকে নির্ধারণ করা হয়েছে, বিশেষ মেজর ফোকাস নারী এবং শিশুদের প্রতি যে সহিংসতা, এটাকে সবার কাছে নিয়ে আসা এবং এখান থেকে দাবিগুলো আসা। আর এর সঙ্গে এই 16 দিনে আপনি দেখবেন যে ইউএন, যে এইডস, ইন্টারন্যাশনাল এইডস ডে আছে, ইন্টারন্যাশনাল ডিসএবিলিটি ডে আছে, এবং শেষে 10ই ডিসেম্বর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর যে জায়গাটা, সেইটার সেলিব্রেশন মানে ওটাও পালন করা হয় 10ই ডিসেম্বর। এবার বলা হচ্ছে যে উই স্ট্যান্ড এগেইনস্ট রেপ, এবং সবাইকে, বিশ্বজুড়ে সবাইকে এই বিষয়ে একত্রিত বা সলিডারিটি এবং কাজ করার জন্য। যেটা আমরা দেখছি যে রেপের মাত্রা, আমি যদি আমার দেশের কথা বলি, বাংলাদেশে আমরা 6-9 মাসের যে তথ্যগুলো মিডিয়া থেকে উঠে এসছে এবং যেগুলো বিশেষ বিশেষ প্রতিষ্ঠান যেমন আইন ও সাজিশ কেন্দ্র বা অন্যান্য যারা গবেষণা করেন, তারা বলছেন যে 6 থেকে 6 মাসের মধ্যে 1200 উপরে ধর্ষণের রিপোর্টিং হয়েছে, এবং 3 বছরের শিশু থেকে 80 বছরের নারী কেউ এর থেকে বাদ পড়েনি। তো এমনি যে আমরা নারী জৈন হয়রানি নানা ধরনের পাবলিক স্পেসে হয়রানি পাশাপাশি রেপ এটা দেখছি অনেক বেশি, এবং রেপ করে শুধু ক্রান্ত হচ্ছে না তারা, তারা এখন মেরে ফেলছে। এই এই ধরনের সহিংসতা মাত্রা বেড়ে গেছে।
ঠিকই বলেছেন। আমরা এখনো সুনন্দা মুখার্জির সঙ্গে যোগাযোগ করতে পারিনি, যাই হোক।
তাহলে আমি যদি ফারা যা বললেন তার একটা মানে সেই সেই মতো একটা আরেকটা এক্সাম্পল দিই।
হ্যাঁ নিশ্চয়ই।
যখন অনেক পৃথিবীর অনেক লোকে এই নারী প্রতি নির্যাতনের কথা ভাবেন, তারা ভাবেন এইগুলো শুধু আফ্রিকান দেশে, এশিয়ান দেশে, অন্যান্য দেশে ঘটে। কিন্তু আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্ট্যাটিস্টিক্স গুলো দেখি, এইটাও কিন্তু আতঙ্কজনক। মানে প্রায় 20,000 মতো প্রতিদিন এই সব হটলাইন যে আছে এর প্রতিদিন প্রায় 20,000 কল পায়। এইখানে সহিংস অপরাধে মার্কিন যুক্তরাষ্ট্রের 15% হচ্ছে যা ডোমেস্টিক ভায়োলেন্স ক্যাটাগরিতে পড়ে, আর তার ডোমেস্টিক ভায়োলেন্সটা এখন অনেক বেশি করে চিন্তা করা হচ্ছে, তার পরিধি বেড়ে গেছে। রেপ, ফিজিক্যাল ভায়োলেন্স, মেন্টাল ভায়োলেন্স, মানে বিভিন্ন রকমের সহিংস যে জোর করা হচ্ছে নারীদের মানসিক ভাবে, শারীরিক ভাবে, সেই সমস্ত নিয়ে এখন ডোমেস্টিক ভায়োলেন্স চিন্তা করা হয়। 15% সহিংস অপরাধ একটা দেশের যদি এই এইটা সত্যি হয়, আর আমরা তো প্রত্যেকে জানি যে যারা যারা এইটা নিয়ে বলছেন বা রিপোর্ট করছেন সেটা একটা কম অংশ, এর থেকে অনেক বেশি হয়। তার মানে এইসব দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কোন জায়গায় এই অবস্থাটা পুরোপুরি এখনো আমরা শেষ করতে পারিনি, এবং মানে কেন শেষ করতে পারিনি এইটা একটা বিরাট প্রশ্ন আমাদের চিন্তা করা উচিত। শুধু এই 16 দিন নয়, মানে প্রতিদিন সকালে উঠে চিন্তা করা উচিত যে আমরা এতে কি করছি। এই ডিভো যেটা ডেক্লারেশন অফ অন দ্য এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, যারা যারা এর নেতৃত্ব দিয়েছেন, যেরকম ইয়াকিন নাটুক আমার বন্ধু এবং সমাজতত্ত্ববিদ, উনি এই নিয়ে প্রচুর কাজ করেছেন, আর উনি আর আমি লিখেওছি এই নিয়ে। তো এইসব পলিসি তো এখন আছে, চেকলিস্ট আছে, প্রত্যেকটা জাতীয় সরকারকে এখন রিপোর্ট দিতে হয় ইউএন এর কাছে যে তারা তারা কি করেছে। কিন্তু এর বাইরেও আমাদের প্রত্যেকের একটা বিরাট দায়িত্ব আছে, সেটা সম্বন্ধে আমি একটু বলতে চাই। কিন্তু আবার ফরা যদি কিছু বলতে চান বলে নিন, তারপরে আমি ওই
মন্তব্যটা
করুন বা আপনার প্রশ্ন।
আমি মন্তব্য করছি যে সারা বিশ্বে যেমন নারীর উপরে নারী চিরদিনই অবহেলিত হয়ে আসছে, নারীর আসলে সমান অধিকার হওয়া উচিত সারা বিশ্বে। সারা বিশ্বে আমরা সবাই নারীর উপরে লক্ষ্য রাখতে হবে। নারীর মর্যাদায় সারা বিশ্বে একমাত্র পুরুষেরাই প্রশাসন, রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধানেরা এরাই কেবল এদিকে নজর দিলে এই নারী এই অবহেলিত আর নারীরা থাকবে না। আমি মনে করি আমার সবার, আমার ভাই, আমাদের সবার, দেশে বিদেশে সবারই আমাদের এদিকে খেয়াল রাখা উচিত। নারীরাই এই দেশে আমাদের এখন আমরা মনে করি সবাই আমাদের সমান অধিকার হওয়া উচিত, কারণ নারীরা যেভাবে কাজকর্ম করছে, এগিয়ে যাচ্ছে, তাতে তাদের উপর অবহেলিত করা যাবে না। তবে আমাদের প্রচেষ্টা, সবার প্রচেষ্টায়, সারা বিশ্বের সবার প্রচেষ্টায় আমরা কেবল নারীদের
তুলে ধরতে পারবো। ঠিকই বলেছেন। আবুল বাশার, আপনার কি কোনো প্রশ্ন আছে প্যানেলের জন্য?
জি, আজকে প্রশ্ন আমার এটাই যে আপনারা যেমন নারী দিবস যেটা এতে আছে, আসলে আপনারা কিভাবে কি মনে করছেন যে কিভাবে আমরা আজকে এই আমরা এই বিশ্ব পরিস্থিতিতে আমরা নারী কে আমরা মর্যাদা দিতে পারি বা নারীর ব্যাপারে আমরা সচেতন হতে পারি, এ ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি।
আচ্ছা, অনেক ধন্যবাদ আবুল বাশার। ফারাক কবির,
প্রথমত আমরা যদি সত্যি এখানে পরিবর্তন আনতে চাই, এটা তো পরিবার থেকে শুরু হতে হবে এবং রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় এটা ব্যবস্থা নিতে হবে। এবং এখনো নারীকে কিভাবে মূল্যায়ন করা হয় এবং কি মর্যাদা দেওয়া হয় সেটার উপরে নির্ভর করে একটি নারীর অবস্থান তার দেশে বা তার পরিবারে। আমরা জানি যে আমরা এই ধরনের সহিংসতার প্রশ্রয় দেই, কেন আমাদের দেশে বা অন্যান্য দেশে ডোমেস্টিক ভায়োলেন্স যে নারী প্রতি হয় এটা বুঝতেই আমাদের এত বছর লেগে গেছে। যে এবং ভায়োলেন্স এগেইনস্ট উইমেন বা জেন্ডার বেসড ভায়োলেন্সের ডেফিনেশনে ডোমেস্টিক ভায়োলেন্সকে জায়গা করে নিতে এতদিনের যুদ্ধ চলেছে। তারপরে আপনি দেখবেন এখনো যে আমরা বলি যে আমাদের সমান অধিকার, কিন্তু আমাদের সংবিধান বা অন্যান্য যে আইন বা পলিসি আছে, নীতি আছে, সেখানে কিন্তু বলা আছে, প্রয়োগ নেই, প্রয়োগও নেই। আর সবচেয়ে বড় জিনিস হলো ইম্পিউনিটি, আপনি যে কোনো একটা অন্যায় করে নারীর প্রতি সেটার থেকে আপনি পার পেয়ে যাবেন। মার্ডার করলে আমরা বলছি যে এটা লিগাল অ্যাকশন নিতে হবে, রেপ করলে আমরা কি বুঝি, ওই রেপিস্টের সঙ্গে যে ধর্ষণকারী ধর্ষণ করছে তার সঙ্গে বিয়ে দিয়ে দেন, কেন তার সমাজে ওর অবস্থান কি হবে, মেয়েটাকে কেউ নিবে না, বিয়ে করবে না, গ্রহণ করবে না, সেই পুরুষটাকে কিন্তু সবাই গ্রহণ করবে। যে এত বড় একটা অন্যায় একটা পারপেট্রেটর তাকে কিন্তু কোনো সম্মান নিয়ে টানাটানি হচ্ছে না, কিন্তু ওই মেয়েটার কি হবে, ওই নারীটার কি হবে? এই করতে করতে সমাজে প্রশ্রয় দিতে দিতে এখন এমন একটা পর্যায়ে গেছে যে একটা 3 বছরের মেয়েকেও আজকে আমাদের সঙ্গে আমরা শহীদ মিনারে প্রতিবাদ জানাবার জন্য অনেক প্রতিষ্ঠান অনেক জায়গা থেকে মানুষ এসেছিল। এর মধ্যে লামিয়া যে ছোট্ট একটি মেয়ে 4 বছর না 5 বছরের তাকে রেপ করেছে, তার বাবা এসেছিল বিচারের দাবিতে, আমরা তার কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো? আমরা কি ধরনের পৃথিবীতে বসবাস করি? একটা 5 বছরের মেয়ে কি পড়েছিল, আপনি কি সেটার দোহাই দিবেন? নাকি কেন সে রাত্রে বাইরে ছিল, নাকি সে মানে কোনো না কোনো ভাবে অ্যাট্রাক্ট করেছে, এটার জাস্টিফিকেশন হবে?
অত্যন্ত দুঃখজনক। কিন্তু এটা এই আপনি যে ঘটনাটার কথা বললেন ফারা, এটা কি কিছু হয়েছে, এটার ব্যাপারে কোনো বিচার, কি অবস্থা সেটা, শেষ পরিস্থিতি?
আমরা ভীষণভাবে প্রতিবাদ করছি আর আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য সহযোগিতা করছি, তো আশা করা হচ্ছে যে এটা খুবই শিগগিরই ব্যবস্থা হবে। কিন্তু আপনি আমাকে বলেন যে ওই বাবাকে তার মেয়েকে কি ফিরিয়ে দিতে পারবে, ওই মাকে সেটাকে তো মেরে ফেলেছে। আর যেই নারীটা কে ধর্ষণ করা হলো, যতই আমরা শাস্তি দিই একদম সবচেয়ে মানে মোস্ট টাফেস্ট পানিশমেন্ট হওয়া উচিত, কিন্তু যা ঘটলো তার যে ডিগনিটি, তার যে মানসিক যে কষ্টটা, এটা কি আমরা তাকে সেই আগের জায়গায় ফিরিয়ে নিতে পারবো?
অনেক ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে নারীর প্রতি সহিংসতা, বিশ্ব পরিস্থিতি এবং প্রতিরোধ। আমি আবার যাচ্ছি ডক্টর বন্দনা পুরকায়স্থের কাছে, আপনি যেটা বক্তব্যটা করতে চেয়েছিলেন।
ধন্যবাদ। আমি আসলে ফরার সাথে পুরোপুরি একমত, তবে আমি আরো একটা দুটো কথা বলতে চাই। প্রথম কথা, আমরা যখন বলি যে আমরা মানে মহিলাদের প্রতি যাতে নির্যাতন না হয় আমরা সেটা সাপোর্ট করি, এই এই আমাদের মূল্যবোধ ইত্যাদি ইত্যাদি, আমাদের কিন্তু মনে রাখা উচিত যে প্রত্যেক মহিলার বিভিন্ন শ্রেণীগত, ধর্মগত, জাতিগত, জাতীয়তাগত, কৃষ্টিগত, সামাজিক অস্তিত্ব আছে। এবং সেইখানে অনেক সময় হয় যে আমরা, আর এখানে আমি নারী আর পুরুষ দুইজনের কথাই বলছি, যদি হয় যে কোনো মহিলা আমাদের পরিবারের কেউ, আমাদের জাতিগত কেউ, আমাদের ধর্মগত কেউ, এদের নামে যদি বলেন যে এরা নারী ধর্ষণ করেছে, এরা নারী নির্যাতন করেছে, তখন কিন্তু হঠাৎ আমাদের মনে হয় না না, ওরই তো দোষ, আমরা মানে এগিয়ে গিয়ে ওর কথাটা শুনবো না, তখন কিন্তু এইসব ভেদাভেদ করতে আরম্ভ করি। আর আমি এটা বিভিন্ন ভাবে এই কথাটা বলতে চাই যে ধরুন এই যে বিভিন্ন জায়গায় এই হচ্ছে, যুদ্ধ হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভীষণভাবে তার মধ্যে জড়িত। এই যুদ্ধের ফলে এত শরণার্থী চারিদিকে, এই অবস্থায় তারা আছে। আমরা কিন্তু মন দিয়ে সবসময় ভাবছি না যে এইসব রেফিউজি ক্যাম্পে নারীরা কি অবস্থায় আছে, তাদের নির্যাতন হচ্ছে কিনা, তারা প্রতিটা দিন কিভাবে চলছে, সেখান থেকে নারী পাচার হয়ে যাচ্ছে কিনা, এইগুলো কিন্তু আমাদের ভাবা উচিত এই নারী নির্যাতনের পরিপ্রেক্ষিতে। আরেকটা কথা হচ্ছে আমাদের ঘরের কথা, সেটা হচ্ছে আমি জানি অনেকে এবং আমার নিজের পরিবারের মধ্যেও এরকম অনেকে আছেন যারা চান যে নারীদের আর কি যে এই প্রোটেক্ট করে রাখতে, যাতে আমরা ঠিক থাকি, আমাদের যাতে এরকম কিছু ফেস না করতে হয়। অনেক সময় সেটা দাঁড়িয়ে যায় যে বাইরে যেও না, রাত্রির বেলায় ওখানে কি করছিলে, ইত্যাদি ধরনের কথা। কিন্তু তার সাথে আমরা কখনো এটাও বলি না যে ঠিক আছে এখন হয়তো বলছি রাত্রিরে ওখানে যেও না, ওই জায়গাটা হয়তো সেফ নয়, কিন্তু তার সঙ্গে জোর গলায় বলছি না আমাদের পরিবারের পুরুষদের যে তোমাদের ব্যবহারগুলো আমরা সাপোর্ট করব না, তোমরা যখন এইসব ব্যবহারে লিপ্ত আমরা বাড়ির দিক থেকে বলবো যে তোমাদের এই ব্যবহার আমরা কোনোভাবে কোনোভাবে সাপোর্ট করব না। একটা ছোট গল্প যদি বলি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, সে গুপ্তা যদি সময় থাকে বলতে পারি?
হ্যাঁ নিশ্চয়ই বলি।
আচ্ছা, আমার যখন বিয়ে হয়েছিল সেটা এখন বহু বছর আগে, প্রায় 35 বছর আগে, আমার শ্বশুরমশাইয়ের শাশুড়ি অনেকদিন আগে মারা গেছেন। খুড়োর শ্বশুর আমাকে বিভিন্ন আত্মীয়দের বাড়িতে নিয়ে নতুন করে পরিচয় করে দিচ্ছেন, যাতে করে আমি সবাইকে ডিরেক্টলি চিনি। তারপরে একদম শেষে বললেন, আরো একজনরা আছে আমাদের খুবই ঘনিষ্ঠ আত্মীয়, কিন্তু আমি আর তোমার কাকিমা ওদের সাথে সম্পর্ক রাখি না, কারণ ওরা বধু নির্যাতন করত এবং সেই বধু তারপরে মারা যায়। কিভাবে মারা যায় আমি জানি না, কিন্তু এই যে নির্যাতন এত বছর ধরে চলেছে যাতে করে ও মারা গেল, এইটা আমরা কিছুতেই সাপোর্ট করব না, এই জন্য ওদের সাথে আমাদের সম্পর্ক নেই। ওই ছোট্ট ঘটনায় ওই পরিবারের মূল্যবোধ উনি তুলে ধরলেন, এবং শুধু নিজের দিক থেকে না, কাকিমা আর ওনার দিক থেকে। এই ধরনের মূল্যবোধ কি আমরা চিন্তা করতে পারি, এই মূল্যবোধের বেসিসে আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন ব্যবহার আমরা নতুন করে ভাবতে পারি, নারীদের মেয়েদের মানবাধিকার ভাবতে পারি? এইগুলো যদি না ভাবতে পারি তাহলে কিন্তু শুধু এইগুলো এই ল আর পলিসি আর রিপোর্টই থেকে যাবে, সামাজিক পরিবর্তন কোনোদিন আসবে না।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা টেলিফোন লাইনে আছেন। হ্যালো আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ।
জি আপা, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, বলুন। ধন্যবাদ
আপা। আমরা এখন সংবাদপত্র খুললে প্রায় প্রতিদিনই আমাদের, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটেই বলি আর কি, যে শিশু থেকে বয়স্ক নারীরা নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমাদের দেশ থেকে যে লক্ষ লক্ষ নারী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অভাবের তাড়নায় যে মানে আয় উপার্জনের জন্য যারা গেছে, তারাও সেখানে বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছে। গত কয়েকদিন আগে সৌদি আরব থেকে একজন ভদ্র মহিলা ফেসবুকে বা অনলাইনে আকুতি জানিয়েছিলেন তাকে উদ্ধারে। আজকেও ঠিক তেমনি একটা ঘটনা ঘটছে এবং তাকে, ওই মহিলাকে উদ্ধারের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে বলা হয় যে এরকম আমাদের দেশের এই জিডিপি এত হয়েছে, আমাদের আমরা এখন বিশ্বের বিভিন্ন বিষয়ে রোল মডেল, কিন্তু সামান্য বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আমাদের দেশের এই নিরীহ মেয়েদেরকে এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলিতে পাঠিয়ে যে অবস্থান তৈরি করা হয়েছে সেটা ঠিক আমাদের বর্তমানে এই মর্যাদার সাথে যায় না। ওই দেশগুলোতে আগে ফিলিপাইন, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ার মেয়েরা নাকি কাজ করত, তাদের এই অত্যাচার নিগৃহীতের কারণে সেসব দেশ থেকে ওই মেয়েদের ওখানে পাঠানো বন্ধ হয়েছে। তো আমি এই বিষয়ে আজকে যারা প্যানেলে আছেন, বিশেষ করে বাংলাদেশের পক্ষে বাংলাদেশ থেকে যিনি আসেন ওনার একটু বক্তব্য শুনতে চান।
অনেক ধন্যবাদ মোহাম্মদ আবদুল্লাহ। ফারাক কবির, আপনি যদি এ বিষয়ে বলেন, এই যারা বাইরে কাজ বন্ধ প্রাচ্যের কথা উনি উল্লেখ করলেন, যে যারা কাজ করতে যায় তারা বেশ, আমরা সবাই জানি এই রিপোর্টগুলো শুনছি, যে তারা দেশে ফিরে আসছে এবং তারা সাংঘাতিক ভাবে নির্যাতিত হয়েছে, তো এসব নিয়ে একটু আলোকপাত করবেন?
জি অবশ্যই, প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ। দেখেন, আমরা 90 দশকেও কিছু কিছু নারীরা যখন কাজে যেতে যাচ্ছিলেন তখন নানা ধরনের সমস্যা, বিশেষ করে নির্যাতনের শিকার হওয়ার কারণে প্রস্তাব আমরাই তুলেছিলাম যে হয়তো নারীরা যাবে কিনা এটা নিয়ে সরকারের চিন্তা করা উচিত। যখন আমরা নারীদের সঙ্গে কথা বললাম যারা যাচ্ছেন, তারা বললো কেন পুরুষরা যাবে আমরা যাব না কেন, তো তখন আমাদেরও বোধগম্য হলো যে বিষয়টা যাওয়া না যাওয়ার না, বিষয়টা হলো যে আমরা যেসব দেশে পাঠাচ্ছি সেই সব দেশে কি কোনো আইন আছে কিনা, সেই সব দেশে কি কোনো জবাবদিহিতা আছে কিনা। আমরা কিন্তু বারবার বলছি যে নারীদের আর যেতে দেওয়া উচিত না, কিন্তু আমরা তাদেরকে কেন রক্ষা করতে পারবো না? সভ্যতা জায়গা থেকে চিন্তার বিষয় আছে, কমিটমেন্ট, পলিটিক্যাল উইল, এইটা একটা বিষয়, কিন্তু যেটা দেখা যায় যেই দেশের নাম আপনি বললেন সেই দেশের কোনো জবাবদিহিতা আছে কিনা সেটাও একটা প্রশ্ন। দ্বিতীয়ত, সরকারগুলো কখনো তাদেরকে কোন রকম ভাবে প্রশ্নবদ্ধ করছে না বা তাদের কাছে অ্যাকাউন্টেবিলিটি চাচ্ছে না। তো আমরা কখনোই চাইবো না যে আমাদের নারীরা এইভাবে নির্যাতিত হয়, কিন্তু একটা নারী মানুষ তারও অধিকার আছে তার ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, মোবিলিটি, ট্রাভেল, কাজ করার, উন্নত করার, যেটা দরকার যে আপনি আমি সবাই মিলে আমাদের সরকারকে জবাবদিহিতার জায়গায় আনতে হবে। এবং আমরা জানতে চাই আন্তর্জাতিকভাবে কোনো অ্যাকাউন্টেবিলিটি কি আমরা কখনো দেখবো না? যেহেতু এই দেশের টাকা আছে, যেহেতু এই দেশগুলো অন্যান্য দেশকে টাকা দেয়, সমস্ত আন্তর্জাতিক নেতৃবৃন্দ চুপ করে বসে আছে। আর আপনি বললেন ফিলিপিন্স, ফিলিপিন্সকে নিজেরা বন্ধ করতে হয়েছে, নেপালকে বন্ধ করতে হয়েছে, হয়তো বাংলাদেশও একদিন বন্ধ করবে, কিন্তু সেটা তো সমাধান না, সেই দেশকে অ্যাকাউন্টেবল করতে হবে।
অনেক ধন্যবাদ। আমি শ্রোতাদের আবার জানাচ্ছি, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় নারীর প্রতি সহিংসতা, বিশ্ব পরিস্থিতি এবং প্রতিরোধ। আপনারা অনেকে ফেসবুকে মন্তব্য করেছেন, আমি কয়েকটা মন্তব্য এখান থেকে শোনাচ্ছি। একজন লিখেছেন শাহিন মাহমুদ, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় শেষের সময় আমরা বসবাস করছি, সমসাময়িক সময়ে অনেক বেড়েছে পুরুষ নির্যাতন, পুরুষদের সেই কথা পুরুষেরা প্রকাশে লজ্জা পান, পুরুষদের অবশ্যই নিরাপত্তার একটা আইনি অধিকার থাকা উচিত। শঙ্কর হালদার, আপনি লিখেছেন নারীদের সমান অধিকার পরিবার থেকেই শুরু হওয়া উচিত, ঠিকই বলেছেন ডক্টর পোরকাস্ত, এই যে বাড়ির থেকেই এই সচেতনতার শুরু করা উচিত, এটাই উনি বলছেন, এ সম্পর্কে যদি আপনি বলেন।
বাড়ির থেকে সচেতনতার শুরু হওয়া উচিত, এটা তো মানে একেবারে সত্যি কথা, সেটাই আমি বলার চেষ্টা করলাম ওই গল্পটা বলে আমার নিজের এক্সপিরিয়েন্সে। কারণ সত্যি কথা দেখুন, মানে এই মানে আমাদের এক একটা দেশ, ফরাদ কবির যেটা বললেন একদম ঠিক কথা, যে কখন আমরা ফরেন পলিসি হিসেবে সোচ্চার হয়ে উঠি যে কেন আমাদের দেশগুলো অন্যান্য দেশের সাথে এমন সম্পর্ক রাখছে যেখানে মানে নারীদের নির্যাতন হলে আমরা কোনো কথা বলতে চাই না। এইসব ব্যাপারগুলো কিন্তু পাল্টাবে যদি আমরা বাড়ির থেকে সবাইকে শিখাই এই এইগুলো বলার আমাদের অধিকার আছে, এইগুলো আমাদের রাষ্ট্রগুলোর উপর আমরা চাপ দিতে পারি। যে ধরনের কাজ ফারাক কবির এবং অন্যান্যরা করছেন এইগুলো তো বাড়ি এবং রাষ্ট্র এর মধ্যে ভেদাভেদ না করেই করছেন, বিভিন্ন এই যেটা আমরা ইংরেজিতে প্রাইভেট স্ফিয়ার আর পাবলিক স্ফিয়ার বলি এইগুলো মিলিয়ে করছেন। আমি বাড়ির আরেকটা কথা বলবো, মানে এটা আমি রিইটারেট করছি যে ধরুন মানে মেয়েদের এবং মেয়েদের মহিলাদের বয়স নির্বিশেষে এই যে আমরা সমানে বলি যে রাত্রিরে বেরিয়েও না, ওইখানে যেও না, এখানে যেও না, কেন বলি? মানে এইসব জায়গাগুলো যেগুলো আমরা ভাবি যেগুলো ভয়ের জায়গা ইত্যাদি, সেইগুলোতে যাতে ভয়ের জায়গা না থাকে আমরা বাড়ি থেকে কি শেখাতে পারি, এই এই প্রশ্নগুলো কিন্তু আমাদের একদম প্রথম থেকে জিজ্ঞেস করা উচিত। কারণ সারা পৃথিবীতে মেয়েরা কিন্তু মানে কোটি কোটি মেয়ে বিভিন্ন অবস্থায় কাজ করছে, তাদের রাস্তাঘাট দিয়ে যাতায়াত করতে হয়, অথবা তারা অনেকে যেরকম এই ডোমেস্টিক ওয়ার্কার্স এর কেস যেটা ফারাক কবির উত্তর দিলেন, লোকের বাড়িতে গিয়ে মেয়েরা কাজ করে, তাদের নিরাপত্তা কিন্তু একমাত্র হবে যদি ওই বড় কালচারাল চেঞ্জটা হয় যে নারীদের নির্যাতনটা আমরা কোনোভাবে সহ্য করব না।
এই যে দেখুন আমাদের ফেসবুকে যেমন এক ভদ্রলোক লিখেছেন উত্তম কুমার পাল, তিনি লিখেছেন আপনারা সবাই নারী তাই তিলকে তাল বানাচ্ছেন, এই প্রশ্নের কি উত্তর দেব বা আপনারা কি বলবেন? এই 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 যে মানে এটা যদি তাদের দৃষ্টিভঙ্গি হয় যে আমরা এটা নিয়ে আলোচনা করছি যেহেতু আমরা তিনজনই মহিলা এখানে, এর জন্যই বোধহয় আমাদের ছেলেবেলা থেকেই
ভায়োলেন্স কে সাপোর্ট করেন, তিলকে তাল করছি যদি ওনার মনে হয় যে মানুষকে নির্যাতন করার কি উনি পক্ষে, তাহলে ওনাকে উল্টা প্রশ্ন করতে হয়। আর এই ঘটনাগুলো যে ঘটছে এটা তো আমরা নিজেরা বলছি না, এটা তো কাগজে পত্রে মিডিয়ায় ইলেকট্রনিক মিডিয়ায় এবং যারা এটা নির্যাতনের শিকার হচ্ছেন তারাও বলছেন। তো তাহলে প্রশ্ন করতে হয় যে উনি কি নির্যাতনের পক্ষে নাকি,
উনি তো শুনছেন আপনার ওনার প্রশ্নের উত্তর পেলেন। আমাদের আরেক শ্রোতা যেমন লিখেছেন এনামুল হক ভাইবি, মনে হচ্ছে নারীরাও মানুষের মতোই। তারপরে আরেকজন লিখেছেন শঙ্কর হালদার লিখেছেন নারীদের সমান অধিকার পরিবারের থেকেই শুরু হওয়া উচিত। অন্যান্য তার সঙ্গে একমত পোষণ করছেন সিদ্ধার্থ ভট্টাচার্য, তিনি বলেছেন ঠিক কথা বলেছেন। তারপরে অনেকেই লিখছেন যে তারা আপনারা যে ডক্টর প্রকাশ তো এবং ফারাক কবির আপনারা যে মন্তব্য করছেন সেগুলোর সঙ্গে সহমত পোষণ করছেন। এই যে জাতিসংঘের এই উদ্যোগটা বিশেষ করে এবছরের যেটা, সেটা হচ্ছে যে ধর্ষণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, এবং আমরা সেটা দেখেছি সেই ইতিহাস ঘাটলে দেখা যায় বহু বছর ধরে, এটা আজকের বা এখনকার কোনো ইয়ে না, বহু যুগ যুগ ধরে রাজা বাদশারা অন্যান্য দেশ যখন দখল করেছে এবং এই ধর্ষণটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, এ সম্পর্কে ডক্টর প্রকাশ আপনি যদি মন্তব্য করেন।
ধর্ষণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, এটা আপনি যেরকম বললেন সেটা মানে এটা তো বহু যুগ ধরেই চলছে, কিন্তু এখন যেহেতু এই ব্যাপারে প্রতিবাদ হচ্ছে এই সম্বন্ধে আমরা অনেক বেশি জানতে পারি। কথার কথা, যুদ্ধের সময় ধরুন যুদ্ধে যারা হেরে গেল তারা যে হেরে গেল সেটা আরো বেশি করে জানানোর জন্য অনেক সময় মানে নারীদের ধর্ষণ করা হয় সেটা দেখানোর জন্য যে পুরুষ তোমরা কিছু করতে পারলে না। এই এটা তো আমরা বিভিন্ন রাজা উজিদদের গল্পে ইতিহাসে এটা জানি, কিন্তু এখন ধরুন এই যে বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে, আর্মি থাকছে, আর্মি বেসের বাইরে অনেক জায়গায় আমরা জানি, জাপানের কথা জানি, বিভিন্ন অন্যান্য দেশের কথা জানি, আর প্রতিটা ক্ষেত্রে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্বন্ধে অনেক লিখেছি, আমরা জানি যে এই বিভিন্ন আর্মি বেসের বাইরে এই যে প্রস্টিটিউশন যে রিংগুলো থাকে সেখানেও তো নারীদের ধরে নিয়ে ওইখানে রাখা হচ্ছে মানে এক্স্যাক্টলি এই একটা সিচুয়েশনের জন্য। সুতরাং মানে বিভিন্ন প্রতিবাদ এই ব্যাপারে করা হচ্ছে যে নারীদের একটা মানে দাবার চালের মতো, যে তাদের শারীরিক মানে কোনো অটোনমি নিজেদের নেই, এই ক্ষেত্রে রাষ্ট্র হোক সম্প্রদায় হোক তারাই নিয়ে নিচ্ছে, নারীদের শরীরের কিভাবে ব্যবহার হবে তার দায়িত্ব, তার ডিসিশন ইত্যাদি। বেশ অনেক বছর আগে ভারতবর্ষে মণিপুরে
কিছু মহিলা, তারা বয়স্ক মহিলা, একবার একটি প্রতিবাদ করেছিলেন। এটা আমার মনে একেবারে গেঁথে আছে, কারণ ভারতবর্ষে বাংলাদেশের মতো মানে মহিলারা সাধারণভাবে নিজেদের শরীরকে জামা কাপড়ে ঢেকে রাখেন, এই মহিলারা সম্পূর্ণ জামা কাপড় খুলে একটা ব্যানার নিয়ে প্রতিবাদ করলেন এই বলে যে আর্মি কমন রেপাস, ইন্ডিয়ান আর্মি রেপাস। কারণ তারা প্রতিবাদ করছিলেন যে তাদের নিজেদের দেশেরই আর্মি ওই জায়গার মহিলাদের উপর, যেটা আমরা সেক্সুয়াল অ্যাসল্ট বলি, তাই হচ্ছে। এবং তারা দেখলেন যে শুধু কথা বলে লোককে জানানো যাচ্ছে না, তখন এই একটা এক্সট্রিম স্টেপ নিলেন। এই স্টেপটা নেওয়ার পরে অনেকে এই নিয়ে কথা বলতে আরম্ভ করলো। সুতরাং এইসব প্রোটেস্ট, এইসব মানে বিভিন্ন জায়গা থেকে মহিলাদের নিজেদের এক্সপিরিয়েন্স বলা, এর থেকে এই আর্টিকেল 1325 UNA আর এখন এই সেক্সুয়াল অ্যাসল্ট অ্যাওয়ারনেস, এই কথাগুলো এখন বিশ্বে পৌঁছেছে। যারা জোর গলায় সাহসিকতা দেখে এগুলো তুলেছেন, আমরা সবসময় তাদের কথা ভাবি। আমরা যদি কিছু কাজ করি, তাদের কথা ভেবে কাজ করি, যে আমরা বিভিন্ন জায়গায় আছি, হয়তো আরো কয়েকজনকে এটা জানাতে পারবো। সে গপ্তা আপনি যেরকম করছেন আজকের প্রোগ্রাম নিয়ে,
হ্যাঁ, আমাদের তো অবশ্যই এটা তুলে ধরতে হবে সংবাদ মাধ্যমে বলুন, এবং আপনারা যারা অনেক কাজ করছেন এ বিষয়ে। ফরাক কবির, আপনি এই যে যুদ্ধে যে হাতিয়ার হিসেবে মেয়েদের ব্যবহার করা হয়, এটা সম্পর্কে একটু বলবেন।
এটা আসলে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং চিন্তার জায়গা থেকে আসছে, আর পাওয়ারের বিষয়, যেটা দিদি একটু আগে বললেন যে বিজয়ের কারণেই হোক বা অপকর মানে তার সে যে অনার, সব অনার কিন্তু নারীর উপরে ডিপেন্ড করে। এরকমই কিন্তু সমাজ ব্যবস্থা, যে নারীকে যতটা ছোট করা যাবে, কষ্ট দেওয়া যাবে। আর আমরা আমরা তো জানি যে খুব বেশি দিন নাই, গত 2 বছর আগে যখন রোহিঙ্গারা মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে এবং অত্যাচারিত হয়ে বের হয়ে এসছে, তাদের যে হরার স্টোরি গুলো, যত নারী নির্যাতিত হয়েছে, এবং সব জায়গায় এক যে আমি তোমার নারীকে ক্ষতি করতে পারছি, তোমার অনার, তোমার অনার ইন দ্য ওম্যান অ্যান্ড হার ভার্জিনিটি অর হার বডি, এবং সেটাকে আমি ওভারটেক করতে পারছি, এটাই হলো অ্যাচিভমেন্ট। খুবই দুঃখের বিষয়, বাট এটা একটা পাওয়ার, এবং পুরুষদের যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স এর জায়গা থেকে এটা আসে আমার কাছে মনে হয়। তো ইটস আ ভেরি ওল্ড টুল। আপনি ইতিহাস যেটা দিদি একটু আগেই বলছিলেন, সেটা রাজা বাদশাহ হোক আর আজকের মডার্ন আর্মি হোক, ওই একই ব্যবহার, একইভাবে বিহেভ করছে। ইটস অ্যাবাউট অনার অ্যান্ড পাওয়ার।
আমরা তাহলে এখন কি করতে পারি, এই যে আমরা ধরুন সংবাদ মাধ্যমে এটা তুলে ধরছি, সেটা ছাড়াও আর কি কি, এখন বলুন, এখন বলুন আপনারা যে আমরা প্রতিকার বা প্রতিরোধের কি কি ব্যবস্থা নিতে পারি। ডক্টর পোরকায়স্ত,
আমার নিজের মতে, এবং আমার মতটা একটা মত, অনেকের অনেক মত আছে, এবং প্রত্যেক মত অনুযায়ী এই সমস্যার হয়তো সমাধান না হলেও এটা অনেকটা কমবে। আমার মত হচ্ছে যে ছোট ছোট পা ফেলার কথা ভাবার দরকার, যেখানে লোকে হয়তো গল্প করছে, আড্ডা করছে, দিচ্ছে, এমন একটা কথা বললো যে এই মূল্যবোধের অগেনস্টে সেটা যাচ্ছে, আমাদের সঙ্গে সঙ্গে বলা উচিত। তারপরে যদি খুব পাবলিকলি কেউ একটা কিছু বলে, মার্কিন যুক্তরাষ্ট্রে গত বছর সুপ্রিম কোর্ট জাস্টিস এর এগেইনস্টে একজন একাডেমিক ক্রিস্টিন ব্লেসি ফোর্ড এসে একটা এই করেছিলেন, একটা পাবলিকলি বলেছিলেন যে সেই জাস্টিস ক্যাভানা যখন কলেজে ছিলেন তার ব্যবহার কিরম ছিল, সেই সময় কিন্তু অনেকে সেই কথা শুনলো, কিন্তু তারপরে ব্লেসি ফোর্ড এর কি হলো সেইটা খোঁজ করা, তিনি ভালো আছেন কিনা সেটা দেখা, সেই দায়িত্বটাও আমাদের। সুতরাং আমি যেটা বলছি, এই সমস্যার সমাধান হবে শুধু এটা বোঝার উপর এটা দাঁড়িয়ে নেই, আমরা কি কাজ করি সেটার উপর দাঁড়িয়ে আছে। কাজ করতে হবে যেখানে যেখানে এইসব ঘটনা ঘটছে, যাতে লোকে নির্ভয়ে বলতে পারে তার জন্য আমরা কি করছি, যাতে নির্ভয়ে বলার পরে প্রথম দিকে এখন যখন তাদের এগেনস্টে অনেক কথা বলা হবে, যেরকম তিলকে তাল করছে, বানিয়ে বলছে ইত্যাদি ইত্যাদি, সেই ব্যাপারে আমরা কি কি ছোট ছোট স্টেপস নিতে পারবো? তৃতীয়ত, সমানে আমাদের পরিবারের মধ্যে, আমাদের সম্প্রদায়ের মধ্যে এবং আমাদের রাষ্ট্রের মধ্যে প্রেশার তৈরি করা যে মেয়েদের ব্যাপারগুলো কিন্তু আমাদের দেশের ব্যাপার, এগুলো শুধু ঘরের ব্যাপার নয়, এবং মেয়ে যখন আমরা বলছি তখন এই মেয়েদের মধ্যে ভেদাভেদের বাইরে গিয়ে আমরা সেটা বলতে পারি কিনা, চিন্তা করতে পারি কিনা, এই বিষয়ে শিক্ষা দিতে পারি কিনা, রুখে দাঁড়াতে পারি কিনা, প্রতিবাদ মিছিলে যেতে পারি কিনা, এইসব আইন লিখতে পারি কিনা, এই সমস্ত গুলোয় কোথায় আমরা বিভিন্ন আমাদের পজিশন অনুযায়ী কি করতে পারি, সবসময় করছি কিনা, সেইটা যদি অনেকে, আরো অনেকে চিন্তা করতে পারেন তাহলে কিন্তু এই পরিবর্তন আসবে। মানে স্বাধীনতা গুলো এক একটা দেশে প্রতিটি লোক তো যোগ দেননি স্বাধীনতা সংগ্রামে, কিন্তু কিছু লোক দিয়েছিলেন, এবং সেই আমরা সেই কিছু লোকের দলে কিনা এইটা আমাদের সবসময় চিন্তা করতে হবে।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা আছেন, লিয়াকত আলী। হ্যালো লিয়াকত আলী।
জি, লিয়াকত আলী সুতরাং বাংলাদেশের কথা জি।
আচ্ছা, আসসালামু আলাইকুম, বলুন আপনার প্রশ্নটা।
আজকের যে বিষয় নিয়ে এখানে আলাপ হচ্ছে, সুন্দর একটা বিষয়, সেই আমি উপস্থিত সবাইকে, আমার বাংলাদেশ থেকে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সাথে শুধু এইটুকু সংযোগ করতে চাচ্ছি যে সব কিছুর তো পৃথিবী এটা সময় নিয়ে যে আমরা দেশকে আগাবো বা আমরা নারীকে তাদের অধিকার আদায় করে দেব, তাদেরকে প্রতিষ্ঠিত করে দেব, এইরকম একটা সময় এবং টাইম থাকে যে আগামী 2000 এতর মধ্যে আমরা এই স্বয়ং সম্পন্ন হব। এই যে প্রতিকার, এই যে দুর্বলতা নারীদের উপর, এই বিশ্ব সংস্থা, জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থা এরা কি একটা টার্গেট দিতে পারে না যে আগামী 10 বছরের মধ্যে সারা ওয়ার্ল্ডে নারীদের এই নারীদের উপর তৎসারী, নারীদের যে তাদের অধিকার, তাদেরকে কর্মে কাজে সব জায়গাতে মূল্যায়ন করার জন্য এরকম একটা টার্গেট কি আমরা নিতে পারি না, বা যে সংস্থাগুলো ওয়ার্ল্ডে আছে তারা কি সাহায্য নিয়ে আগে আসতে পারে না?
হ্যাঁ, অনেক ধন্যবাদ লিয়াকত আলী। ফারাক কবির উনি বলছেন যে আমরা যেমন লক্ষ্যমাত্রা সেই কথা বলছেন।
হ্যাঁ, ধন্যবাদ লিয়াকত সাহেবকে, এবং এই এই উদ্দেশ্যেই কিন্তু আসলে সিডো, তারপরে বেইজিং, বেইজিং প্লাস 25, আবার এসডিজি, আমরা যে টেকসই উন্নয়নের কথা বলছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আন্তর্জাতিকভাবে জাতিসংঘ এবং আন্তর্জাতিক নেতৃবৃন্দরা এক জায়গায় হয়ে রাজি বলছে এটার কথা, কিন্তু দিনের শেষে আবার আপনি প্রত্যেকটা দেশে দেখবেন সংবিধানে সমান অধিকার দেওয়া আছে, আইন আছে, নীতি আছে, প্রয়োগটা নাই। আর প্রয়োগ নাই পাশাপাশি সামাজিক ভাবে যে আন্দোলনটা দরকার সেটা এখনো হচ্ছে না। তার কারণটা হচ্ছে যে এখনো সমাজ এটা মেনে নিচ্ছে। আপনার ঘরের মধ্যে যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয় সেটা আমরা বলবো না, বা রেপ, ম্যারিটাল রেপ আমরা বলবো না, আবার যদি কমিউনিটিতে হয় আমরা সেটাকে ধামা চাপা দিতে চেষ্টা করি। তো দিনের শেষে সবাইকে একটা জিনিস নিয়ে বের হয়ে আসতে হবে, ছেলে হোক মেয়ে হোক, তাকে আমি মানুষ হিসেবে চিন্তা করব, মানুষ হিসেবে মর্যাদা দিব, তাহলেই কিন্তু আমাদের এই পরিবর্তনের জায়গাটা আসবে। তারপরে আইন, প্রয়োগ সবকিছু লাগবে।
আমাদের সঙ্গে অনেকেই ফেসবুকে যোগ দিয়েছেন, মোবারক হোসেন, হোসেন ফনি, মীর মুকুল, শহীদুল ইসলাম, অনেকেই। এখন আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে যে এই সব ধর্ষণের কারণে এবং যে যুদ্ধে যে মহিলাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, প্লাস যে ডোমেস্টিক ভায়োলেন্স, এগুলো সব মিলিয়ে অনেক শিশুর যে জন্ম তাদের কি হবে সে সম্পর্কে একটু চিন্তা করতে হবে না আমাদের? ডক্টর পুরকায়স্ত,
অবশ্যই চিন্তা করতে হবে তাদের কথা। আর সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে মানে অ্যাক্টিভিজম আমরা যেটা বলি, মানে এক
একসঙ্গে যে প্রেশার দেওয়া, সেই প্রেশারটা কিন্তু অন্য ডিরেকশন থেকে আনতে হবে, অন্য দিক থেকে আনতে হবে। এই কারণে যে এই শিশুদের বড় হওয়ার দুটো দিক আছে। একটা হচ্ছে যে অবস্থা অনুযায়ী এই শিশুদের অনেক সময় সিটিজেনশিপ দেওয়া হয় না, কারণ অনেক জায়গায় মাদের উপর ভিত্তি করে বাচ্চাদের সিটিজেনশিপ হয় না। সুতরাং সেই দিকে একটা বিরাট কাজ করার আছে প্রতিটা দেশে, জিজ্ঞেস করা যে প্রত্যেকটা দেশের আইনগুলো কি এই ব্যাপারে। আইনগুলো যদি এমন হয় যে শুধু মার কথা জেনে শিশুদের সিটিজেনশিপ হয় না, তাহলে সেটা পাল্টানোর জন্য কি ব্যবস্থা করা দরকার আছে সেটা দেখার দরকার আছে, সেটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে যেটা ফারাক কবিরও আগে বললেন যে দেখুন এই সমস্ত আমরা যা কথা বলছি এইগুলো কিন্তু মানুষের মেটেরিয়াল নিডস, মেটেরিয়াল সার্কামস্ট্যান্সেস কি তার মধ্যে এগুলো অবস্থিত। সুতরাং এই শিশুটি যার জন্ম হলো তার সে শিক্ষা পেতে পারে কিনা, তার হেলথ কেয়ার আছে কিনা, তার থাকার জায়গা আছে কিনা, তার মার অথবা তার নিজের বা অবস্থা যাই হোক না কেন, সেই দিকে আমরা নজর দিই কিভাবে এবং কি বলছি তাদের করতে হবে। মানে ধরুন পাচার হয়ে যাওয়া নারী, এই সম্বন্ধে আমার মানে কিছু রিসার্চ আছে, যেটা সব থেকে দুঃখের ব্যাপার হয় যে অনেকেই না শেষ পর্যন্ত শেল্টার গিয়ে পৌঁছান। শেল্টার গুলো বেশিরভাগ দেশেই এত কিছু মানে সাপোর্ট করার মতো তাদের টাকা পয়সা থাকে না। সুতরাং প্রথম থেকেই আমরা ইন এ ওয়ে ব্যবস্থা করছি, যদিও যারা শেল্টার চান না তারা প্রাণপণে চেষ্টা করেন, আমি তাদের সম্বন্ধে বলছি না, কিন্তু বলছি সামাজিক ভাবে আমরা ভাবি না যে যথেষ্ট রিসোর্স দেওয়া যাতে অবহেলিত বাচ্চারা, অবহেলিত মহিলারা তারাও খেয়ে পড়ে বাঁচতে পারেন, তারাও শিক্ষা পেতে পারেন, তারাও দাঁড়াতে পারেন নিজেদের পায়ে, এবং ওই রকম ভাবে দাঁড়াতে পারেন না যে অন্য দেশে গিয়ে তাদের এই হতে মানে বাড়িতে কাজ করতে হচ্ছে, যেখানে তো বাড়ির মধ্যে।
অনেক ধন্যবাদ ডক্টর প্রকাশ,
আমাদের এই সবগুলো চিন্তা করতে হবে।
হ্যাঁ, আমাদের এখন অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, একেবারেই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের হাতে আর একেবারে সময় নেই। ডক্টর বন্দনা প্রকাশ, ফারাক কবির, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
আর আমাদের আমাকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ,
আবারও ধন্যবাদ,
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।